السلام علیکم ورحمۃ اللہ. اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ. اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنما يعمر مساجد الله من بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم.
الحمدللہ اللہ تعالی جماعت احمدیار اوپر نیج انوگرہ بارے آر ایک بندو آر ایک فوٹا ای جماعت اوپر ای مسجد آکارے برشن کرے জার্মানির পূর্বাঞ্চলে এটি আমাদের প্রথম মসজিদ। বার্লিন জার্মানির রাজধানী, তার বিশেষ গুরুত্ব আছে। জার্মানি বিশেষ করে বার্লিনে জামাতে আহমদিয়ার মাধ্যমে সত্যিকার ইসলামের পয়গাম পৌঁছার ইতিহাস আপনারা জানেন যে 86 বছর পুরনো। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের যুগে এখানে আহমদি মুবাল্লিগগণ এসেছেন। তাদের রিপোর্ট অনুসারে জার্মান জাতির ভিতর বড় পূর্ণ ছিল এবং সত্য সত্যিকার ইসলাম বোঝার জন্য তাদের ভিতর একটি আন্তরিকতা ছিল। যাই হোক, এই শহর এবং এদেশে প্রাথমিক যে সমস্ত মুবাল্লিগরা ছিলেন, যাদের তাদের যে চেষ্টা ছিল তাদের কথা উল্লেখ করতে চাই, কেননা এই মসজিদের নির্মাণের সাথে তাদের তাদের স্মৃতির গভীর সম্পর্ক আছে। এখানে আহমদীয়তের উন্নতির ব্যাপারে তারা বড় আশাবাদী ছিলেন এ শহর এবং এদেশে। এদেশের প্রতি তাদের গভীর আশা ছিল, তাদের কোন কোন রিপোর্ট থেকে তা বোঝা যায়। যুবক শ্রেণীকে অবহিত করার জন্য আমি বলতে চাই, তারা যেন আমাদের ইতিহাস সম্পর্কে কিছুটা অবহিত হতে পারে তারা, এবং বালক বালিকারা যেন এখানে বসবাস করুক, পৃথিবীর যে দেশে বসবাস করুক না কেন, এই ইতিহাস সম্পর্কে তারা কিছুটা যেন অবহিত হতে পারে। আর যেন আমাদের প্রাথমিক যুগের যে মুবাল্লিগ ছিলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, তাদের জন্য যেন দোয়ার একটা প্রেরণা সৃষ্টি হয় সবার হৃদয়ে। এই উদ্দেশ্যে আমি প্রাথমিক যুগের মুবাল্লিগের ইতিহাস কিছুটা তুলে ধরতে চাই। যারা বড় ত্যাগ স্বীকার করে নিজেদের দেশ থেকে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বসতি গড়েছেন, আজকাল জামাতের আর্থিক অবস্থা অত্যন্ত সচ্ছল, সে যুগে এ ধরনের কোন উপায় উপকরণ বা সুযোগ সুবিধা ছিল না। কিন্তু আহমদীয়তের যেন নিঃস্বার্থ খেদমতের প্রেরণা এবং অক্লান্ত পরিশ্রম, কোন উপায় উপকরণ না থাকা সত্ত্বেও সর্বত্র তাদেরকে পরিচিত, তাদের পরিচিতি ছড়িয়ে পড়ত। সবচেয়ে বড় কথা হলো, এমন বুজুর্গদের দোয়ার দিকে ছিল সবচেয়ে বেশি মনোযোগ। সে কারণে জামাতের উন্নতির ব্যাপারে তারা বড় আশাবাদীও ছিলেন। 1922 সনে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু জার্মানি মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত করেন এবং মৌলভী মুবারক আলী সাহেব বাঙালির সম্পর্কে সিদ্ধান্ত হয় যে তিনি জার্মানি গিয়ে মিশন শুরু করবেন। মৌলভী মুবারক আলী সাহেব 1920 থেকে লন্ডনে মুবাল্লিগ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে 1922 সনে তিনি লন্ডন থেকে বাহরিন স্থানান্তরিত হন। তারপর তার সাহায্যের জন্য হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু মালিক গোলাম ফরিদ সাহেব এম এ কে জার্মানি যাওয়ার জন্য মনোনীত করেন। তিনি 26 নভেম্বর 1923 সনে কাদিয়ান থেকে জার্মানির জন্য যাত্রা করেন। 18 সেপ্টেম্বর 1923 এর সুন্দর প্রভাতে তিনি বার্লিন পৌঁছেন। জার্মানি পৌঁছে মহতরম মৌলভী মুবারক আলী সাহেবের প্রাথমিক প্রচেষ্টাকে খোদা তাআলা সফল করেন। এতটা সফলতা লাভ হয় যে এ সম্পর্কে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু 2 ফেব্রুয়ারি 1923 সনের খুতবায় বলেন যে তার রিপোর্ট অত্যন্ত আশাব্যঞ্জক প্রমাণিত হয়েছে, বরং এদেশের সফলতার উপর তার এতটা বিশ্বাস জন্মেছে যে তিনি আমাকে বারবার লিখছেন যে সেখানে তাৎক্ষণিকভাবে এক মসজিদ এবং ঘর নির্মাণ করা উচিত, আর এটি এটি খলিফাতুল মসীহ সানিকে তিনি বলেন যে আপনি 6 মাসের জন্য এখানে আসেন, যার ফলে সত্তর সফলতা লাভ হতে পারে। কেননা পৃথিবীতে সত্তর অসাধারণ কোন পরিবর্তন বা বিপ্লব আসতে পারে। খলিফাতুল মসীহ সানির জার্মানি যাওয়ার ব্যাপারে মন সায় দেয়নি, কিন্তু দ্বিতীয় প্রস্তাব সম্পর্কে তিনি বলেন যে তার এই যে অনুরোধ, যে এখানে তাৎক্ষণিক ভাবে মসজিদ এবং জামাতের একটি ঘর যদি নির্মাণ করা হয় অসাধারণ সফলতা লাভ হতে পারে। এটিকে ভুলিয়ে বসা অপেক্ষা করা জামাতের স্বার্থের জন্য হানিকর হতে পারে, তাই আমি তাকে এ সম্পর্কে তাহরিক করেছি যে তাৎক্ষণিক ভাবে জমি ক্রয় করুন। হুজুর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশনা পেয়ে মাওলানা মোবারক আলী সাহেব এদিকে দৃষ্টি দিয়েছেন আর কাল ক্ষেপণ না করে বার্লিন শহরে 2 একর জমি তিনি ক্রয় করেন। বার্লিনে মসজিদের জন্য যখন জমির ব্যবস্থা হয় তখন হযরত খলিফা উমরি সানি রাদিয়াল্লাহু আনহু 2 ফেব্রুয়ারি 1923 সনে তাহরিক করেন যে বার্লিন শহরের মসজিদ নির্মাণ হবে আহমদি নারীদের চারা এবং এই কাজের জন্য যিনি 3 মাসে 50,000 রুপিয়া একত্রিত করার তাহরিক করেন। লাজনায় মায়লার সংগঠন প্রতিষ্ঠার পর এটি সর্বপ্রথম আর্থিক তাহরিক ছিল যার সম্পর্ক ছিল সম্পূর্ণভাবে মহিলাদের সাথে। এই তাহরিক আহমদি নারীদের যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে এতটা উপরে নিয়ে যায় যে তাদের ভিতর নিষ্ঠা আন্তরিকতা এবং আল্লাহ তাআলার খাতিরে কুরবানির এমন উৎসাহ এবং প্রেরণা সৃষ্টি হয় যে যা ছিল অনন্য, যার কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। তখন পাক ভারত অবিভক্ত ছিল, সেখানকার মহিলারা বিশেষ করে কাদিয়ানের লাজনা এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ইতিপূর্বে সেখানকার ইতিহাসে এমন দৃষ্টান্ত ছিল খুঁজে পাওয়া ভার। এমন দৃষ্টান্ত অর্থাৎ সে যুগে যে লাজনার ভিতরে এক বৈপ্লবিক অবস্থা দেখা গিয়েছিল, তাদের কার্যক্রমে যে বৈপ্লবিক চিত্র সামনে এসেছিল বিশেষ করে তাহরিকের জন্য কোরবানি এবং ত্যাগের যে দৃষ্টান্ত তা শুধু প্রথম যুগের ইতিহাসে দেখা যায়। আল্লাহ তাআলার ফজলে সে যুগে যেই আন্তরিকতা সৃষ্টি হয়েছে তার দৃষ্টান্ত আজও আমরা দেখতে পাই। তখন আহমদি মহিলারা নগদ টাকা এবং স্বর্ণের অলংকার হযরত খলিফাতুল মসীহ সানির খেদমতে পেশ করেছেন। প্রথম দিনে 8,000 টাকা নগদ এবং ওয়াদার আকারে ওয়াদা করেছেন এবং টাকা দিয়েছেন খলিফা সানির হাতে। 2 মাসের ভিতর 45,000 টাকার ওয়াদা আসে এবং 20,000 রুপিয়া আদায় করে দেয় জামাত। খরচের অনুমান যেহেতু বেড়ে যায় তাই খলিফা সানির রাদিয়াল্লাহু আনহু টার্গেট বাড়িয়ে সেটিকে 70,000 রুপিয়াতে পৌঁছান। আর আল্লাহর ফজলে আহমদি নারীরা 72,700 বেশি রুপিয়া জমা করে বা আদায় করে। তো সার কথা হলো 5 আগস্ট 1923 সনে বার্লিন মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা হয়। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী, গণকল্যাণ মন্ত্রী, তুর্কি ও আফগানিস্তানের দূতগণ, বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং অনেক সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন। মেহমানের সংখ্যা ছিল 400 আর আহমদি ছিলেন শুধু 4 জন। এই ছিল অবস্থা, কিন্তু তাদের যোগাযোগ তখন এত বেশি ছিল অল্প কয়েকজন আহমদির। এটি ছিল সেই সময়কার মুবাল্লিগদের প্রচেষ্টা, এত ব্যাপক তাদের যোগাযোগ ছিল। এই যে বড় বড় ব্যক্তিবর্গ মসজিদের ভিত্তি রাখার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের ভিত্তি প্রস্তর রাখা হয় কিন্তু যেহেতু এখানকার অর্থনৈতিক অবস্থা মারাত্মক ভাবে বিগড়ে যায় বিশ্বযুদ্ধের কুফল প্রকাশ পেতে থাকে, যে এই মসজিদ সম্পর্কে ধারণা ছিল যে 50,000 মসজিদ নির্মিত হবে, এরপর নতুন করে দেওয়া অনুমান করা হয় এবং 15 লক্ষ রুপিয়ার প্রয়োজন ছিল মসজিদ নির্মাণের জন্য। জামাতের সীমিত সাধ্যের ভিতরে এত রুপিয়া দেয়া সম্ভব ছিল না। হাজার খলিফা সাহেরা যেন সিদ্ধান্ত করেন যে দুটো কেন্দ্র পরিচালনা করা কঠিন কাজ হবে, লন্ডনে একটি বার্লিনে একটি, দুটো কেন্দ্র চালানো কঠিন হয়ে যাবে, তাই এই সিদ্ধান্ত করেন তিনি যে বার্লিন মিশন কে অবস্থার কারণে বন্ধ করে দেওয়া হবে, কারণ অর্থনৈতিক অবস্থা এমন নয়, অর্থনৈতিক চাহিদা পূরণ করা সম্ভব নয়, কারণ অবস্থা এখানে অনেকটা বিকৃত হয়। কিন্তু আহমদি নারীরা যেই ত্যাগ স্বীকার করেছেন, যে কোরবানি করেছেন খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে, লন্ডন পাঠিয়ে দেওয়া হয় সেই রুপিয়া এবং মসজিদ ফজল লন্ডন নির্মিত হয় সেই কোরবানির মাধ্যমে। এরপর এখানে 1948 সনে শেখ নাসের আহমদ সাহেব আসেন, তিনি হ্যামবার্গে মিশন আরম্ভ করেন। এখন খোদাতালার অপার কৃপায় যেভাবে পূর্বে আমি বলেছি যে যাতায়াতের সুযোগ সুবিধা আছে, জামাতের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, সেই যুগে সফর হতো সমুদ্র পথে, সামুদ্রিক সফর করতে হতো। জনাব হাফেজ গোলাম মালে গোলাম ফরিদ সাহেবের 22 দিন লেগে যায় এখানে আসতে। ইনি সেই গোলাম ফরিদ সাহেব যিনি কোরআনে কারিমের ইংরেজি অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির লিখেছেন, এই তাফসিরের ভিত্তি আজকে খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর নোটের উপর। একইভাবে কোরআনে কারিমের যে 5 খণ্ডে ইংরেজি তাফসির রয়েছে, 5 ভলিউম তাফসির বলা হয়, এটিও মালিক গোলাম ফরিদ সাহেবই করেছেন, যদি এর জন্য কমিটিও নিযুক্ত ছিল, কিন্তু বেশিরভাগ এবং অধিকাংশ কাজ করেছেন তিনি। হযরত মালিক সাহেব উচ্চশিক্ষিত এক ব্যক্তি ছিলেন এবং ইংরেজি ভাষার দক্ষতাও ছিল। কোরআনে কারিমে ব্যবহৃত শব্দের একটা অভিধান তিনি প্রস্তুত করেছিলেন, কিন্তু তা ছাপা সম্ভব হয়নি। গত বছর সেদিকে দেখে ছাপা হয় লন্ডনে। মালিক সাহেব হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবী ছিলেন। একইভাবে মৌলভী মোবারক আলী সাহেবের পরিচয় তুলে ধরতে চাই, তিনিও প্রাথমিক মুবাল্লিগদের একজন ছিলেন। তিনি 1909 সনে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেন। বাংলাদেশের সাথে তার সম্পর্ক 1917 সনে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু ওয়াকফে জিন্দেগির যখন তাহরিক করেন, যে 63 জন যুবক নিজেদের নাম পেশ করেছেন তাদের ভিতর মৌলভী মোবারক আলী সাহেব ছিলেন। তিনি 1969 সনে বাংলাদেশে ইন্তেকাল করেন, বগুড়াতে তিনি কবরস্থ রয়েছেন। এই দুজন ছিলেন প্রাথমিক মুবাল্লিগ যারা প্রথমে এখানে আসেন, তাদের যোগাযোগ কত ব্যাপক ছিল, আর্থিক সচ্ছলতা না থাকা সত্ত্বেও, উপায় উপকরণ না থাকা সত্ত্বেও তাদের যোগাযোগ কত ব্যাপক ছিল। এখন যে মুরব্বী এবং মুবাল্লিগ রয়েছেন, তাদের নিজের অবস্থাকে কিছুটা ক্ষতি দেখার জন্য পুরনো মুবাল্লিগদের যে রিপোর্ট এবং ঘটনাবলী অবশ্যই পড়া উচিত। এই সমস্ত বুজুর্গগণ এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন। তখন পরিস্থিতির শিকার হয়ে সকল চেষ্টা সত্ত্বেও মসজিদ নির্মাণ করা সম্ভব হয়নি, কিন্তু কাদিয়ান এবং ভারতের আহমদি মহিলাদের কুরবানি এবং ত্যাগ বৃথা যায়নি, সেই অঙ্কে মসজিদ ফজল নির্মিত হয়। আজ সেই মসজিদের যে ঐতিহাসিক গুরুত্ব তা সবার জন্য স্পষ্ট। আমি মনে করি যে সে যুগের আহমদি নারীদের কোরবানি এত আন্তরিক ছিল এবং সেই কোরবানি গৃহীত হওয়ার জন্য দোয়া তারা এত বেদনার সাথে করে থাকবেন যে একটি মসজিদ তো তারা নিজেদের জীবনেই নির্মাণ করেছেন, আর দ্বিতীয় মসজিদের নির্মাণের কাজে হয়তো আজকে তাদের আওলাদ অংশ নিয়েছেন বা অবদান রেখেছেন। তো প্রাথমিক যুগের আহমদি নারীদের কোরবানির যে আবেগ এবং প্রেরণা ছিল সেই আবেগ, সেই চেতনা এবং প্রেরণা কিছুটা আজও লাজনার ভিতর ধর্মের খাতিরে কোরবানির জন্য আমরা দেখতে পাই। আমি মনে করি এটিও তাদের দোয়াই ছিল যা তাদের আওলাদের ভিতর এই প্রেরণাকে সঞ্জীবিত রেখেছে। বর্তমান মসজিদ 17 লক্ষ ইউরোতে নির্মিত হয়েছে, 17 লক্ষ ইউরো খরচে নির্মিত হয়েছে, 4 লক্ষ ছাড়া বাকি পুরো টাকা জার্মানির লাজনায় মাল্লা দিয়েছে, 18 লক্ষ ইউরো। এই 4 লক্ষ ইউরো বাইরে থেকে এসেছে, তার বড় অংশ ইউকের লাজনায় মাল্লা দিয়েছে। 17 লক্ষ ইউরো কে যদি আপনারা পাকিস্তানি রুপিয়ায় পরিবর্তন করেন, পাকিস্তানিদের জন্য বলছি, পাকিস্তানি রুপিয়ায় পরিবর্তন করলে 19 কোটি রুপিয়ার মতো দাঁড়ায়। তো এই সমস্ত ত্যাগই আহমদি মহিলারা যতই কৃতজ্ঞতা প্রকাশ করুন না কেন তা যথেষ্ট নয়, কেননা খোদা তালা তাদেরকে অসাধারণ কোরবানির তৌফিক দিয়েছেন এবং তারা মসজিদ নির্মাণের সৌভাগ্য লাভ করেছেন। এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। এর মোট এলাকা সেই যুগে 2 একর ক্রয় করা হয়েছিল, কিন্তু এটি হল 4,790 বর্গমিটার, 1 একর থেকে কিছু বেশি। নির্মিত অংশ বা ছাদে ঢাকা অংশ হল 1,008 বর্গমিটার। এছাড়া বিধিনিষেধ সত্ত্বেও 13 মিটার উঁচু মিনার নির্মাণের অনুমতি পাওয়া গেছে, 168 বর্গমিটারের, অর্থাৎ 336 বর্গমিটারের দুটো হল আছে। এর ভিতরে একটা ঘর আছে 4 কক্ষ বিশিষ্ট, 2 কক্ষ বিশিষ্ট একটি ঘর আছে, 1 কক্ষ বিশিষ্ট গেস্ট হাউস, 4টি অফিস, লাইব্রেরি, কনফারেন্স কক্ষ, ছোট পার্ক বানানোর পরিকল্পনা আছে বাচ্চাদের জন্য, কার পার্কিং রয়েছে। আপনারা সবাই জানেন যে এখানে ব্যাপক প্রবল বিরোধিতা হয়, কিন্তু ধীরে ধীরে বিরোধিতা উবে যাচ্ছে, কিন্তু এক সময় বিরোধিতা পুরোটাই মিটে যাবে যখন এখান থেকে শান্তি প্রেম প্রীতি ভালোবাসার পাইগাম সর্বত্র প্রচারিত হবে, প্রসারিত হবে। আজকে যখন পৃথিবী পুনরায় অর্থনৈতিক সংকটের শিকার, এটিও দীর্ঘক্রমে ঘটেছে। আজকে অর্থনৈতিক সংকটের কারণে দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সত্ত্বেও আল্লাহ তাআলা লাজনাকে তৌফিক দিয়েছেন, তাদের কোরবানি ফল দিয়েছে এবং এর ফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই সমস্ত ত্যাগী এবং কোরবানি যারা করেছেন তাদের অশেষ পুরস্কারে ভূষিত করুন, তাদের ধন সম্পদ এবং জনবলে আল্লাহ তাআলা কল্যাণ এবং বরকত রেখেছেন। এমন দৃশ্য সারা পৃথিবীতে আমরা দেখি, এত উৎসাহ উদ্দীপনার সাথে আহমদি পুরুষ এবং নারীরা কোরবানি করছেন যে দেখে হতভম্ব হতে হয়। এটিও দৈব কোইন্সিডেন্স, 1923 সনে বাড়ির মসজিদের নির্মাণের কাজ যখন আরম্ভ হয়, ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে মসজিদ নির্মাণ করা সম্ভব হয়নি, কিন্তু খোদা তালা এই যুগে তার মসজিদ, আল্লাহ তালা এই যুগে নিজ মসজিদ জামাতকে এই নিয়মতে ভূষিত করার সিদ্ধান্ত করেছেন। তাই আজকাল পৃথিবীতে যে অর্থনৈতিক সংকট বিরাজ করছে, সেই সংকট পুরোপুরি প্রকাশিত হওয়ার পূর্বে আল্লাহ মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন এবং নির্মাণ কাজও শেষ হয়েছে খোদা তালার অপার অনুগ্রহে। এমন ভয়াবহ অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও খোদা তালার ফজলে যেই প্রেরণা আন্তরিকতার সাথে আহমদের আর্থিক কোরবানি করেন, আমি আশা করি আহমদের টাকায় আল্লাহ রুপিয়াতে আল্লাহ তালা সবসময় বরকত সৃষ্টি করবেন, বরকত দেবেন। কেউ আমাকে বলেছে যে কর বিভাগ এই কথা যখন তারা লিখিত ভাবে জমা করালেন, কর বিভাগ এই কথা মানার জন্য প্রস্তুত ছিল না যে তোমাদের ঘরের খরচ চাঁদা থেকে কম কিভাবে হতে পারে। এমন আহমদীয় আছে যাদের ঘরের খরচ যে চাঁদা দিয়েছে তার থেকে কম। তো এই চেতনা সর্বত্র খোদা তালার অনুগ্রহকে আকর্ষণ করে, নিজের খরচ সংকুচিত করে হলেও আর্থিক কোরবানি করতে হবে, এই প্রেরণাকে জীবিত রাখা এবং কোরবানির সামর্থ্য পেয়ে তৌফিক লাভ করে খোদা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। সত্যিকার মোমেন এই প্রেরণাকে কখনো মরতে দেয় না বা কোরবানির তৌফিক পেয়ে অহংকারও করে না। এটি খোদার অনুগ্রহ, যা যে অনুগ্রহ তিনি আপনাদের উপর বর্ষণ করেছেন। আল্লাহর সামনে ঝুঁকুন এবং নিজেও এই মসজিদ নির্মাণের যে পর্যায়ে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব পালন করুন। সন্তান সন্ততিকে এমন ভাবে তরবিয়ত করুন যে তারাও যেন মসজিদের মসজিদ নির্মাণের পর যে দায়িত্ব অর্পিত হয় তা যেন পালন করে। আহমদি নারীদের বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকে একথা স্মরণ রাখা উচিত যে তারা যে কোরবানি করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, এটি তখনই ফলপ্রদ হবে যদি সবসময় এটি থেকে তারা কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখে। এই চেষ্টা তখনই সফল হবে যদি বাচ্চাদের সেইভাবে তরবিয়ত করেন যেভাবে করার খোদা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং যদি আওলাদের মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করেন। তাহলে একইভাবে পুরুষকেও স্মরণ রাখতে হবে যে মসজিদ নির্মাণ করে মহিলারা আপনাদের উপর যে অনুগ্রহ করেছে তার অধিকার এভাবে দেওয়া যেতে পারে। অবশ্য অনেক পুরুষ বলবে যে পয়সা তো আমাদের কাছ থেকে নিয়েছে, আপনাদের কাছ থেকে নিলেও সেই পয়সা আবার দেয়া এটি অনেক বড় কোরবানি। এই এর দায়িত্ব এর প্রতি করণীয় তখনই পালন হবে বা এই অনুগ্রহের প্রত্যুত্তর অনুগ্রহ তখনই হবে যদি মসজিদের প্রাপ্য আপনি দান করেন। বার্লিন মসজিদ নির্মাণ আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে যে মহিলাদের স্বপ্ন এবং বাসনা হলো তাদের স্বামীরা পুরুষরা যেন ইবাদত গুলো হয় এবং তাদের তাদের জন্য যদি সম্ভব হয় তারা সর্বত্র আপনাদেরকে মসজিদ আপনাদের জন্য মসজিদ নির্মাণ করার স্বাদ রাখে। কানাডা গিয়েছে, সেখানেও কানাডার লাগনা $1 মিলিয়ন দিয়েছে মসজিদ নির্মাণের জন্য। তারা বলেন যে অতিরিক্ত খরচ হলে আমি দেব, তো এই কোরবানি আমরা সর্বত্র দেখি, এই ত্যাগ আমরা সর্বত্র দেখতে পাই। ত্যাগের দৃষ্টান্ত মসজিদে আসা আবশ্যক হল পুরুষদের জন্য। মহিলারা যদি ইচ্ছা হয় জুমায় আসতে পারেন, আর না চাইলে না আসার অনুমতি আছে, বা কোনো অনুষ্ঠান যখন তাদের হয় তখন কখনো কখনো তারা আসেন। তো মসজিদ নির্মাণের জন্য মহিলাদের কোরবানি এবং ত্যাগ এ কথার প্রমাণ বহন করে যে তারা শুধু খোদার সন্তুষ্টির খাতিরে আর্থিক কোরবানি করে থাকেন। আমি আশা করি আমার এই ধারণা শুধু আত্মপ্রসাদ হবে না, মহিলারা নিজের বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যৎ এবং পুরুষদের খোদার সাথে সম্পর্কের জন্য যে কোরবানি করছেন তা এই চেতনার সাথে করছেন। আর এই চেতনা এই চিন্তা অবশ্যই মহিলাদের জন্য খোদার সন্তুষ্টি অর্জনের পথে সহায়ক হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বলেন কেবল সে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহ আবাদ করতে পারে যে আল্লাহ এবং পরকালের উপর ইমান রাখে এবং নামাজ কায়েম করে ও যাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব অতিরেই এই সকল লোক হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। একই সূরা তওবার 71 আয়াত সম্পর্কে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যে মোমেন পুরুষ এবং মোমেন নারীগণ পরস্পরের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ রসুলের আনুগত্য করে। এরাই এমন যাদের উপর আল্লাহ অবশ্যই দয়া পরবশ হবেন, নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী এবং পরম প্রজ্ঞাময়। অতএব মসজিদ নির্মাণের পর পুরুষ এবং নারীদের এই গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হতে হবে। মসজিদের সাথে নিজের সম্পর্ক স্থাপন করুন এবং নিজেদের আওলাদ এবং সন্তান সন্ততির সম্পর্ক মসজিদের সাথে স্থাপন করুন, কেননা এটি খোদা এবং পরকালের উপর ঈমান আনয়নকারীদের পরিচয় এবং লক্ষণ। ঈমান কি এবং সত্যিকারের মোমেন কে, এর এটি নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ভয়ে লোমশি হয়ে ওঠে যে আমাদের ঈমান সত্যিকার অর্থে খোদা দৃষ্টিতে ঈমান আখ্যায়িত হওয়ার যোগ্য কিনা, বা আমরা সত্যিকারের মোমেনের শ্রেণীভুক্ত কিনা। আমাদের উপর খোদার এহসান বা অনুগ্রহ এটি, বা খোদার কৃপা আমাদের উপর যে তিনি এই যুগে আমাদের মুসলিম ইসলামের হাতে বয়সকারীদের অন্তর্ভুক্ত করেছেন, যিনি প্রতিটি পদক্ষেপে আমাদের পথের দিশা দিয়েছেন আমাদেরকে সঠিক পথে রাখার জন্য এবং সত্যিকারের মোমেনে পরিণত করার জন্য বিভিন্ন ভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এক জায়গায় তিনি বলেন যে মোমেন তারা যাদের কর্ম তাদের ঈমানের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয়, যাদের হৃদয়ে ঈমান লেখা হয়, যারা নিজেদের খোদা এবং তার সন্তুষ্টিকে সবকিছুর উপর প্রাধান্য দেয়, তাকওয়ার সূক্ষ্ম এবং সংকীর্ণ পথকে খোদা তালার খাতিরে অবলম্বন করে এবং তার ভালোবাসায় তারা আত্মবিলীন হয়। প্রত্যেক বস্তু যা মূর্তির মতো খোদার পথে বাধা সৃষ্টি করে, আখলাকি দুর্বলতা হোক বা অপকর্ম হোক বা উদাসীনতা হোক, সবকিছু থেকে মোমেন নিজেকে এমন সব বিষয় থেকে মোমেন নিজেকে দূরে নিয়ে যায়। এটি হলো সেই ঈমান যা আমাদের ঈমানকে সম্পূর্ণ করবে। অপকর্ম সম্পর্কে তো ভাবাই যায় না যে কোনো আহমদি কোনো অপকর্মে লিপ্ত হবে, কিন্তু যদি আমাদের আখলাকে সামান্য সামান্য দুর্বলতাও থাকে তাহলে হযরত মসীহ মওউদের মতে আমাদেরকে নিজেদের অবস্থার প্রতি ফিরে তাকানো উচিত, নিজেদের অবস্থা বিশ্লেষণ করা উচিত, কারণ এটি আমাদের ঈমানকে দুর্বল করতে পারে। আমাদের প্রতিটি কাজ প্রতিটি কর্ম যদি খোদার সন্তুষ্টির খাতিরে হয়ে থাকে তাহলে আমরা আশা রাখতে পারি যে আমাদের দুর্বলতাও খোদা তাআলা নিজ অনুগ্রহে দূরীভূত করবেন। আর একই বিষয় ঈমানের দৃঢ়তার কারণ হবে। যদি আমরা দৈনন্দিন জীবনের পারস্পরিক সম্পর্ক কে বজায় রাখি, আল্লাহ তাআলার খাতিরে পরস্পর অধিকার দেই, ইবাদতের ইবাদত করি সঠিক অর্থে, তাহলে এই বিষয়গুলো আমাদের ঈমানের উন্নতির কারণ হবে। অতএব এই সকল মানে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত। অনেক সময় একজন আহমদে জেনে শুনে অনেক কাজ পরিত্যাগ করে না, উদাসীনতা এবং আলস্য তার এই কর্মের পথে বা সাথে ইবাদত যথাসময় না করায় সেগুলোর একটি, এবং আরো অনেক এমন কাজ আছে যা খোদা দৃষ্টিতে অপছন্দনীয়, যার সম্পর্কে খোদা তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, এই কাজগুলো তোমাদের জন্য ফরজ বা আবশ্যকীয়, এই কাজগুলো করো, যদি মানুষ উদাসীনতা এবং আলস্য বশত সেই কাজগুলো না করে তাহলে ধীরে ধীরে এমন বিষয় মানুষকে ঈমানের ক্ষেত্রে দুর্বল করে তোলে এবং শিরকের পৌত্তলিকতায় তা পর্যবসিত হয়। তাই এক আহমদিকে সকল প্রকারের অধিকার প্রদানের জন্য প্রতিটি মুহূর্ত নিজের অবস্থাকে বিশ্লেষণ করতে হবে। কোন প্রকারের পুণ্যকর্ম সম্পর্কে উদাসীন হওয়া যে পূর্ণ কর্ম করার আল্লাহ নির্দেশ দিয়েছেন বা পূর্ণ কর্ম সম্পর্কে আলস্য প্রদর্শন করা, এটি মোমিনদের সাধনা। যে প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা তওবার 18 নম্বর আয়াত, সে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার উপর ঈমান কামেল হওয়া চাই এবং পরকালের উপরও। এই সম্পর্কে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, ইয়াওমে আখের সম্পর্কে মাসুম বলেন যে আজকে আমার হৃদয়ে এই ধারণা সৃষ্টি হলো যে কোরআনের ওয়াহি এবং পূর্বের ওয়াহির উপর ইমান আনার নির্দেশ তো কোরআনে আছে, কিন্তু আমাদের ওয়াহির উপর ইমান আনার কথা কেন নেই। এই দিকে দৃষ্টি নিবদ্ধ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে এলকা হিসাবে এই কথা আমার হৃদয়ে সঞ্চালিত হয়েছে যে সাবেক নবীদের ওয়াহি আর আখেরা বলতে হযরত মসীহ মওউদের ওয়াহিকে বোঝায়। আখেরার অর্থ হলো, তিনি বলেন যে আখেরাতের অর্থ হলো যা পরে আসে, পরে যা আসে তা কি, এখানে পরে যা আসে তা বলতে কোরআনের পর যে ওয়াহি সেই ওয়াহির দিকে ইশারা। আখেরাতের একটি অর্থ হলো শাস্তি পুরস্কার দিবস, আর এই বিষয়টি মহসিন ইসলাম নিজে বইতে লিখেছেন, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজের যুগে বা নিজে ওয়াহি সম্পর্কে যা বলেছেন তা এখানেও সত্য, কারণ এই যুগে মসজিদ অনেক নির্মিত হচ্ছে কিন্তু সত্যিকার মসজিদের আবাদকারী তারা যারা মসীহ মত ইমানে, কেননা ইমানের পানে ইমানের দিকে সঠিক পথ প্রদর্শন বা দিক নির্দেশনা মসীহ মত ইসলামী মসীহ ইসলামের কাজ, খোদা এবং মোহাম্মদ ইসলামের সাথে সম্পর্ক মসীহ ইসলামী স্থাপন করবেন। যেখানে একথা আমাদের জন্য নিশ্চয়তার কারণ যে মসীহ ইসলামের জামাত মসজিদ নির্মাণ এবং মসজিদ প্রতি দায়িত্ব সত্যিকার অর্থে পালনকারী সেখানে এই ভয় হৃদয়ে জন্মে যে শুধু ইমান এনে মসজিদ নির্মাণ করে কি দায়িত্ব শেষ, নাকি আরো কিছু কাজ করার বাকি, আর সেই সকল কাজের দিকে আয়াতে আলাদা দৃষ্টি আকর্ষণ করেছেন যে নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। নামাজ কায়েমের যে ব্যাখ্যা অন্যতম রয়েছে তা হলো পাঁচ বেলার নামাজ পড়া এবং বা জামাত পড়া। তো একদিকে কথা স্মরণ রাখার যোগ্য যে মসজিদের সৌন্দর্য মসজিদ আবাদ করার সাথে সম্পর্কযুক্ত, আর মসজিদ আবাদ হবে পাঁচ বেলা মসজিদে উপস্থিত হয়ে। এখন এটি আপনাদের দায়িত্ব এর মসজিদকে আবাদের জন্য নামাজ কায়েম করতে হবে। স্থানীয় জার্মান যারা আছে তাদের এটি আপত্তি যে তারা বলে যে আপনাদের সংখ্যা কতটা নেই এখানে, তাই এলাকা মসজিদ নির্মাণের দরকার কি। তো এদের এই আপত্তিও এইভাবে দূর হবে, তারা যখন জানবে যে এরা আহমদি, তারা যারা নিজেদের ইমানে দৃঢ়তার জন্য এক খোদার সামনে বিনত হওয়ার জন্য অবনত হওয়ার জন্য মসজিদ নির্মাণ করেছে, তারা এই অট্টালিকা শুধু দেখানোর জন্য নির্মাণ করেনি, বরং এখানে এক খোদার ইবাদতের জন্য তারা এই বিল্ডিং এই অট্টালিকা নির্মাণ করেছে। আল্লাহ তাআলা আবার বলেন যে তারা যাকাত দেয়, নিজেদের সম্পদ গরিবদের জন্য খরচ করে এবং জামাতের বিভিন্ন চাহিদা পূরণের জন্য খরচ করে। তারা এই বিষয়ে আশ্চর্য হয় যে আর্থিক কোরবানি করে মসজিদ নির্মাণ করে। এই কথা পত্রিকায় এসেছে যে মহিলাদের আর্থিক কোরবানির ফলে মসজিদ নির্মিত হয়েছে। আমি পূর্বেই বলেছি যে এরা বলে এটি কিভাবে হতে পারে, কর বিভাগ বলেছে যে এটি হতেই পারে না। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর জানা উচিত যে মসজিদ নির্মাণ এবং মসজিদকে আবাদ করার ফলে আর্থিক কোরবানির প্রতি মনোযোগ আরো বেশি নিবদ্ধ হয়, কেননা যারা এই কাজ করে তাদের পুরো নির্ভরশীলতা, তারা পুরোপুরি নির্ভর করে আল্লাহর উপর, তারা কোনো কিছুর ভয়ে ভীত নয়। আজকাল কার অর্থনৈতিক ব্যবস্থার যারা ধারক বাহক তাদের মধ্যে এদের চিন্তা নেই যে আমাদের অর্থনীতির কি হবে, আমাদের আয়ের কি হবে। মোমেনের প্রতিটি কাজ খোদার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, খোদার ভয় এবং ভীতিকে হৃদয়ে লালন করে তারা প্রতিটি কাজ করে এবং করা উচিত। তাই আমরা নিশ্চিত হতে পারি যে খোদা তাআলা নিজ প্রতিশ্রুতি মোতাবেক তার জন্য কৃত ত্যাগ বা কোরবানিকে বহুগুণ বর্ধিত আকারে ফেরত দেন এবং দেবেন, তাই ভয়ের কোনো কারণ নেই। পৃথিবীর অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, আহমদীয় কোরবানির পর দ্বিতীয় কোরবানির জন্য ভয় ভীতির অর্থে থেকে প্রস্তুত থাকে। আমার সামনে এমন অনেক দৃষ্টান্ত আছে, বেশ কয়েকটি দেশের এমন দৃষ্টান্ত আমার সামনে আছে, দরিদ্র দেশ কিন্তু কোরবানি এবং ত্যাগ স্বীকার করে যাচ্ছে। প্রত্যেক আহমদী এই অঙ্গীকার রক্ষা করে যে প্রাণ মাল সম্পদ এবং সম্মান উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকবো। এটি এই জন্য যে আহমদীকে খোদা তাআলা হেদায়েতের পথ দেখিয়েছেন এবং মুহাম্মদী মসীহকে গ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন। তারপর সূরা তাওবার 71তম আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মোমেন পুরুষ এবং নারী পরস্পরের বন্ধু, বন্ধু তারা হয়ে থাকে যারা পরস্পরের অধিকার প্রদানের প্রতি যত্নবান। মসজিদ তারাই আবাদ করে যারা মোমেন, আল্লাহ তাআলা পূর্বের আয়াতে এটি বলেছেন 17 নম্বর আয়াত 18 নম্বর আয়াতে। আর মোমেন আখলাক এর ক্ষেত্রে উন্নত হয় পরস্পরের অধিকার যারা প্রদান করে। পুরুষ এবং নারীর বন্ধুত্বের অর্থ এই নয় যে পুরুষ মহিলা বন্ধুত্ব করবে আর পর্দা খুলে ফেলবে, বরং এমন সম্পর্ক তাদের মাঝে প্রতিষ্ঠিত হবে যার ভিত্তি হবে পবিত্রতার উপর, পরস্পরের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। এই আখলাক কি, যা এক মোমেনের ভিতর থাকা আবশ্যক, সে আখলাক কি? সে আখলাক হলো সম্পর্কের গণ্ডিতে প্রেম প্রীতি ভালোবাসা কে বাড়ানো, বৃদ্ধি করা ভালোবাসা। এই সম্পর্ক তখনই বৃদ্ধি পেতে পারে যদি ঘৃণা এবং অভিযোগের সমস্ত দেয়ালকে ভেঙে ফেলা হয়। যদি প্রত্যেক ব্যক্তি এই সংকল্প করে যে আমরা সুখাদি সুখ নেই কর্ম করার ব্যাপারে সচেষ্ট থাকবো, সকল প্রকারের পাপ থেকে বিরত থাকতে হবে, আত্মীয় স্বজনের অধিকার প্রদানের আমরা পুরো আন্তরিক চেষ্টা করব, মসিম ইসলামের হাতে বয়াতের পর এই মহান সম্পর্ক যা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন তার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করবো। এক আহমদের সাথে এক আহমদের যে সম্পর্ক, সেই সম্পর্কের গণ্ডিতে রুহামা ও বাইনহুমের মহান দৃষ্টান্ত আমাদেরকে স্থাপন করতে হবে, আমাদেরকে আমাদের গরিবদের সাহায্য করতে হবে, আমানতের দায়িত্ব পালন করতে হবে, লোভ লিপ্সা স্বার্থ যেন অন্যের অধিকার পদদলিত করার ব্যাপারে আমাদের প্ররোচিত না করে, পরস্পরের খাতিরে আমাদের ভিতর কোরবানির আবেগ এবং প্রেরণা এমন হওয়া উচিত যার দৃষ্টান্ত শুধু প্রথম যুগের মুসলমানদের ভিতর দেখা যায়, যারা নিজেদের অর্ধেক সম্পদ অন্যজনের হাতে তুলে দিতে দ্বিধা করেননি। উদাহরণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক ফেতনা এবং অশান্তি আর পারস্পরিক ভুল বুঝাবুঝির মূল কারণ হলো কুধারণা। সত্যবাদিতার ক্ষেত্রে সে পর্যায়ে পৌঁছার আমাদের চেষ্টা করতে হবে যে সর্বত্র সত্যবাদিতা যেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হয়ে থাকে, কৃতজ্ঞতার আবেগ এবং চেতনা আমাদের ভিতর এমন হওয়া উচিত যে প্রতিটি মুহূর্ত যেন এই কারণে নেয়ামত বৃদ্ধির আমরা সংবাদ পেতে থাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহর নির্দেশ অনুসারে ক্ষমা এবং মার্জনা যেন আমাদের অনন্য বৈশিষ্ট্য হয়, আমাদের ইনসাফ এবং সুবিচারের মান সকল বিষয়ে এত উন্নত হওয়া উচিত যে তা এহসানের স্তর অতিক্রম করে ইতায়েজিল কুরবার পর্যায়ে পৌঁছে নিঃস্বার্থ ভাবে আপন পর সকলের যেন সেবায় ব্রতি হয়। নিজেদের প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত হওয়া আমাদের এমন বৈশিষ্ট্য হওয়া উচিত যা আমাদের পরিচিতি বিবেচিত হতে পারে, যেন পারস্পরিক বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ দৃঢ় হয়ে পৃথিবী যেন চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস করতে পারে, আমাদেরকে বিশ্বাস করতে পারে। নিজের এবং পরস্পরের পবিত্রতা, সম্ভ্রম এবং সম্মানের হেফাজত যেন সবসময় আমাদের দৃষ্টিতে থাকে, পুরুষ এবং মহিলার ভিতর দৃষ্টি অবনত রাখার যেন অভ্যাস গড়ে ওঠে, আর এটি যেন আহমদী আচার আচরণের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। আহমদী নারী নিজেদের লেবাস, পোশাক, পর্দা, কাপড় চোপড় যেন পুরো যত্ন সহকারে পরিধান করে, ব্যাপারে তাদেরকে পুরো সচেতন হওয়া আবশ্যক। প্রতিবেশীর অধিকার প্রদানের প্রতি সবসময় দৃষ্টি থাকা, প্রতিবেশী বলতে শুধু ঘরের পাশে যারা থাকে তারাই নয়, বরং সফরের সময় যারা আপনার সাথী, আপনি যেখানে চাকরি করেন বা সাথে যারা চাকরি হয় তারা আপনার প্রতিবেশী, আর জামাতের মেম্বার এবং সদস্যরাও পরিবারের সদস্যের মতোই, তারাও প্রতিবেশী মতোই। বস্তুত সকল প্রকারের আখলাকী দুর্বলতা যদি দূর হয় তাহলে আমরা মসজিদের অধিকার প্রদানকারী হব। তারপর এখানে পুনরায় এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নামাজ কায়েম করতে হবে, ব্যাখ্যা পূর্বেই করেছি, যাকাত দেওয়ার কথা আছে। এমন মানুষ নিজেদের কর্মকে এমন ভাবে সংশোধন করে যা সত্যিকারের মোমিনের কর্মের প্রতিফলন হয়ে থাকে, কেননা এমন মোমিন খোদা এবং রাসূলের এতাতকারী। তো এই আয়াতে মোমিনের যে বিশেষত্ব বর্ণনা করা হয়েছে সে বৈশিষ্ট্য গুলো তারা পরস্পরের বন্ধু হিসেবে পরস্পরের অধিকার প্রদানের যত্নবান। জামাত এক দৃঢ় বা মজবুত দেহের মতো হয়ে যায়, তারা এমন জামাত যারা পুণ্যের নির্দেশ দেয় এবং মন্দ কর্ম থেকে বিরত রাখে। তৃতীয় কথা হলো তারা পাপ থেকে বিরত থাকে, নামাজের হেফাজত করে, পুণ্যের নির্দেশ মন্দ কর্মের পুণ্যকর্মের আদেশ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কোরআনের অন্যত্র যে তোমরা সেই উম্মত যাদেরকে মানব কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরা ভালো কাজের পরস্পরকে আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বিরত রাখো, এবং আল্লাহ তাআলার উপর তোমাদের ঈমান। এরপর ঈমানের লক্ষণ যা বর্ণনা করা আছে তা হলো বলা হয়েছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের জন্য আবশ্যক হলো তোমরা শুধু সেই কাজ করবে, তোমাদের হাতে শুধু সেই কাজই সাধিত হবে যা পুণ্যের দিকে মানুষকে নিয়ে যায়, কখনো সেই সমস্ত বিষয়ের কাছেও ফিরবে না যা সম্পর্কে আল্লাহ তাআলা সাবধান করেছেন, নিষেধ করেছেন। তাহলে যুগের ইমামকে মানা কল্যাণকর হবে, তাহলেই মসজিদ নির্মাণ কল্যাণের কারণ হবে। চতুর্থ জিনিস, চতুর্থ বিষয় যা এখানে বর্ণনা করা হয়েছে তা হলো তারা নিজেদের নামাজের হেফাজতকারী, অর্থাৎ রীতিমতো বা জামাত তারা নামাজ পড়ে, পূর্বে আমি বলেছি বাবা জামাত নামাজ পড়ার তারা চেষ্টা করে, যাকাত এবং আর্থিক কুরবানিতে তারা অগ্রগামী থাকে। আর ষষ্ঠ কথা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাতকারী, আর সে এতাতের সাথে ক্রমশ তারা উন্নতি করে। এটি আল্লাহ তাআলার ফজলে এতাতেরই সুফল যে এই যুগের ইমামকে মানার তৌফিক পেয়েছেন নবাগতরা, আর আমাদের যারা পূর্বপুরুষ তারাও এই তৌফিক পেয়েছেন। এর থেকে আপনাদের বুজুর্গের জন্য দোয়া করুন, যাদের পিতা পিতামহ হযরত মসীহ আলাইহিসসালাম গ্রহণ করেছেন। প্রত্যেক উন্নতি, প্রত্যেক নতুন জিনিস, প্রত্যেক নতুন পুরস্কার যা আল্লাহ আমাদেরকে দেন, তা পুরনো আহরিদের দৃষ্টি এদিকে আকর্ষণ করা উচিত, যে এটিও তাদের বুজুর্গদের নেকি এবং পুণ্য যা খোদা দৃষ্টিতে পছন্দনীয় প্রমাণিত হয়েছে, যে কারণে তারা আহমদীয় গ্রহণ করেছেন এবং তার আমরা ফল খাচ্ছি। আর এদিক থেকে তাদের জন্য দোয়া করুন, তাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন, যেন মৃতদের যদি তারা মৃত ইন্তেকাল করে থাকেন, খোদা তালা তাদের প্রথম মর্যাদা উন্নীত করুন। তারপর শেষের দিকে আল্লাহ তালা বলেন, যারা এই সমস্ত কথাগুলোর উপর প্রতিষ্ঠিত হয়, কথাগুলো মেনে চলে, তারা খোদা তালার রহমত এবং দয়া এবং করুণা ভাজন হবে, খোদা তাদের উপর দয়া প্রদর্শন করবেন। আল্লাহ তালা যখন দয়া প্রদর্শন করেন, তিনি অধিক দানে ভূষিত করেন। খোদা করুন আমাদের প্রত্যেকেই খোদা তালার রহম, দয়া এবং করুণা থেকে অংশ লাভ করুক। এই মসজিদের যে অধিকার প্রদানকারী হোক, আর এখানকার মানুষের দৃষ্টি যেদিকে নিবদ্ধ হচ্ছে, পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম যে খবর ছাপছে এবং ছাপবে, যে কভারেজ দিচ্ছে এবং দেবে, পুরো রিপোর্ট আসেনি গতকাল, খবর তারা কতটা ছেপেছে, আশা করা যায় তারা ছেপেছে, এটি থেকে পুরোপুরি আমাদেরকে লাভবান হতে হবে, লাভবান হওয়ার চেষ্টা করতে হবে। আর তা হলো মানুষ আমাদের কাছে যে প্রত্যাশা রাখে, আর সবচেয়ে বড় প্রত্যাশা হলো আল্লাহর, যা তিনি এক মোমেনের কাছে রাখেন, আমরা যেন সেই প্রত্যাশা পূরণ করি, সেই খোদার প্রত্যাশা যেন আমরা দেশ মনে হই। তাই সদা এই চেষ্টা করুন যেন খোদার এই নেমত থেকে আপনি কল্যাণ মণ্ডিত হতে পারেন। কল্যাণ মণ্ডিত তখনই হবেন, লাভবান তখনই হবেন, যদি নিজেদের ইবাদত এবং নেক কর্মের ক্ষেত্রে আপনারা আদর্শ স্থানীয় হন, নিজেদের জীবনকে ইসলাম এবং কোরআনি অনুশাসন মোতাবেক যদি আপনারা রূপায়িত করেন, নিজেদের ওলাদের ভিতর ইসলাম এবং আহমদীয়দের ভালোবাসা সৃষ্টি করতে থাকুন বংশ পরম্পরায়, তাদেরকে যদি সত্যিকার অর্থে খোদা এবং রসুলের এবাদতকারী করেন, তাহলেই এটি সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم